শুরু হচ্ছে এখন আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের আলোচ্য বিষয় তরুণ প্রজন্মকে শিক্ষানুরাগী হতে মালালা ইউসুফজাইয়ের ভূমিকা। সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন। আমরা যেটি জানতে পেরেছি যে মালালা ইউসুফজাই চার দিনের সফরে গেছেন পাকিস্তানে, এবং 2012 সালে তার উপর যে হামলা হয়েছিল এরপরে এই সফরটি তার প্রথম সফর
এবং তার
জি সফরসূচি কিন্তু তার গোপন রাখা হয়েছে নিরাপত্তার খাতিরে। এই বিষয় নিয়ে আপনাদের আজকে
গোড়াতে নিরাপত্তা রক্ষার খাতিরে মানে গোপন রাখা হয়েছিল, কিন্তু সে যখন গিয়ে পৌঁছলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিলিত হলো, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে মিলিত হবে, এবং সেখানে বিভিন্ন পর্যায়ে তার এমনকি সোয়াদ ভ্যালিতে তার নিজের ঘরেও সে ফিরে যাবে, সেইখানে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করবে এমনটাই আশা করা হয়েছিল, এবং এখনও তার কিছু কর্মসূচি বাকি রয়েছে। যাই হোক, সেলিম, আজকে আমরা আমাদের আলোচনা যেমন সঞ্জনা বলল, আলোচ্য বিষয় তো বলা হয়েছে, প্যানেলে কারা আছেন যারা যোগ দিচ্ছেন আমাদের সাথে এই আলোচনায়?
জি, আমি এক্ষুনি জানাচ্ছি সঞ্জনা, অসংখ্য ধন্যবাদ প্রথম মানে একেবারে সূচনাটা করে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন আসলে তিনজনই তরুণ, ডক্টর ইমরান সরকার, ইমরান এইচ সরকার, সবাই জানেন গণজাগরণ মঞ্চের তিনি উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের বিভিন্ন সংকট সময়ে, এখন তিনি কথা বলেন। ডক্টর ইমরান এইচ সরকার, আপনাকে আজকের আলাপনে স্বাগত জানাচ্ছি।
উনি কি আছেন লাইনে?
ও, লাইন কেটে গেছে। আচ্ছা
আচ্ছা
আচ্ছা, মাসকাত আহসান করাচিতে থাকেন, পাকিস্তানের করাচিতে থাকেন, এবং তিনি নিজেও একজন সাংবাদিক, বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে কন্টেম্পোরারি যে কোনো ইস্যু নিয়ে তিনি কথা বলেন ভয়েস অফ আমেরিকা। আজকে আমরা তাকে পেয়েছি।
আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদেরকেও।
আচ্ছা, আমরা সঞ্জনা তো বলেই দিয়েছে যে চার দিনের সফরে এসেছেন, আমরা জানি মালালা ইউসুফ যাই,
আমাদের সঙ্গে আরো একজন আছেন কি?
আরেকজন প্রভাস আমিন, তাকেও এখনো আমরা ধরতে পারিনি, উনিও লাইনে পাওয়া যায়নি।
এটিএন নিউজের
বার্তা প্রধান।
আচ্ছা
প্রভাস আমিন, তো মালালা ইউসুফ যাইয়ের মনে হয় পরিচিতি আর দেওয়ার মতো কিছু নাই, পৃথিবীর সর্বকনিষ্ঠ নোবেল লরিয়েট হিসেবে
2014 সালে নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন,
তিনি ইতিমধ্যে পৃথিবী বিখ্যাত হয়েছেন, এবং আপাজেটি একটু আগে যে কথাটি বলছিলেন যে তার সফরসূচি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু একজন নোবেল বিজয়ীর সফরসূচিকে গোপন রাখা এই তথ্য প্রযুক্তির সময়ে সম্ভব না, সবাই জেনেছেন উনি কি করছেন পাকিস্তানে।
আর এই মুহূর্তে সেলিম, ডক্টর ইমরান এইচ সরকার তিনি যোগ দিচ্ছেন ঢাকা থেকে। ডক্টর ইমরান সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়।
জি ধন্যবাদ।
আমাদের আজকের আলোচ্য বিষয় তরুণ প্রজন্মকে শিক্ষানুরাগী হতে মালালা ইউসুফজাইয়ের ভূমিকা, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো।
আচ্ছা, এই আলোচ্য বিষয়ে শিক্ষানুরাগী শব্দটি মাঝখানে যোগ করা হয়েছে বিশেষ কারণে, সেটি হচ্ছে যে তিনি আসলে শিক্ষার একজন পৃষ্ঠপোষক বা শিক্ষা প্রচারের জন্যই কিন্তু
যখন হলো তারপর থেকে সেটা নিজে লেখাপড়া শুধু শিখে নয়, সারা পৃথিবীতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ হতে মানে শিক্ষা যে কতটা প্রয়োজনীয়।
হ্যাঁ সেটাই,
পাকিস্তানের একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এই কিশোরী সেটা সবার সামনে অত্যন্ত সোচ্চার কণ্ঠে অত্যন্ত বলিষ্ঠভাবে তুলে ধরেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে।
তো পাকিস্তানে তার আগমন নিয়ে নানান রকম কথা উঠেছিল যে তার সফর কতটা নিরাপদ বা সেখানকার প্রতিক্রিয়া কি, এই জন্য আমার মনে হয় মাসকাত আহসান আপনাকে একটু আমরা অনুরোধ করতে পারি
সেখানকার তখন সেখানকার
পরিস্থিতি জানান।
আপনি ঠিকই বলেছেন সেলিম, যে এই যে মালালা পাকিস্তানে আসতে পারবেন এই ব্যাপারটা আসলে কারো কল্পনাতেই ছিল না, যেহেতু সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান টিটিপি নিষিদ্ধ ঘোষিত, তারা কিন্তু সেই 2012 তে মালালাকে আক্রমণ করার পরেই হুমকি দিয়ে দিয়েছিল যে মালালা যেন আর পাকিস্তানে না ফেরে। সে কারণে মালালা যখন ফিরেছেন তখন খুব স্বাভাবিকভাবেই আমরা চোখ রাখছিলাম যে জনগণের এখানে প্রতিক্রিয়াটা কি। খুব আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে মালালার আগমনে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে এবং মিডিয়াতে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এবং এই যে আগে মালালাকে মোটামুটি দেশের শত্রু হিসেবে প্রমাণের একটি চেষ্টা করেছিল একটি অংশ, কিন্তু দেখা গেল যে মালালার আগমনে এই পুরো চিত্রটাই পাল্টে গেছে। মালালা তার নিজের বক্তব্যেও বলেছেন যে এখনো তার বিশ্বাস হচ্ছে না যে তিনি পাকিস্তানে আসতে পেরেছেন, কেননা গত 5 বছর ধরে এই একটি স্বপ্নই তার মধ্যে ছিল, তা হচ্ছে তার দেশের মাটিতে ফিরে আসা। মালালা এসেছেন, কিন্তু আসার পরে সবাই যেভাবে তাকে স্বাগত জানিয়েছে সেই দৃশ্যটি খুবই আনন্দদায়ক।
আচ্ছা প্রভাস আমিন, ঢাকা থেকে এটিএন নিউজে তিনি যোগ দিয়েছেন। প্রভাস আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাদেরকে ধন্যবাদ।
মালালা যে 5 বছর অপেক্ষা করেছেন তার নিজ দেশের মাটিতে পাড়া দেওয়ার, তার অনুভূতির একটু ছোট্ট সাউন্ড বাইট আমি শোনাই, তারপরে আমার মনে হয়
ইমরান আলোচনা যাব।
মালালা ইউসুফের কথা।
মানে পিছলে 5 সালো মে হামেশা সে ইহি খাব দেখা হ্যায় কি মে আপনি মুলক মে কদম রাখ সকুন। اور ہمیشہ ہی جب کبھی جہاز میں ہوتی ہوں کبھی گاڑی میں ہوتی ہوں اینڈ آئی سی دا سٹیز آف لنڈن نیو یارک تو کہتی تھی کہ بس امیجن کرو کہ یہ پاکستان ہے، امیجن کرو کہ تم اسلام آباد میں ڈرائیو کر رہی ہو، امیجن کرو کہ یہ کراچی ہے اینڈ اٹ واز نیور ٹرو۔
চমৎকার কথা বলেছে যে আমি নিউ ইয়র্কে যাচ্ছি, লন্ডনে যাচ্ছি, কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি যে আমি আমার দেশ পাকিস্তানে পা রাখবো
এবং
সেই স্বপ্ন পূরণ হয়েছে। আসলে নিজের দেশের মাটিতে যখন কেউ পৌঁছায় আর তারপরে মালালা যেভাবে মানে দেশ থেকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাকে প্রাণ রক্ষার জন্য তার তাকে সরিয়ে নিয়ে যেতে হয়েছে এবং যেভাবে জখম হয়েছিল, যেভাবে আহত হয়, তার উপরে যে মানে দুঃখজনক দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তার জীবনে, তার জীবনটা জীবনের সমস্ত কিছু পাল্টে গিয়েছিল। আশাই করা যায়নি যে আজকে যে মালালা পাকিস্তানে ফিরে গেছে সেইভাবে সে ফিরে যেতে পারবে। সেলিম,
আমরা একটু ইমরানী সরকারের কাছে আসি। ইউসুফ জাই, আপনি জানেন যে মালালা ইউসুফ জাই শিক্ষা বিস্তারের একজন ওয়ার্ল্ড অ্যাম্বাসেডার, এখন তিনি জাতিসংঘের অ্যাম্বাসেডার, তিনি আমাদের নোবেল পুরস্কার পেয়েছেন, তাকে নিয়ে সিনেমা হয়েছে, মানে প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে, তিনি বই লিখেছেন। 20 বছর বয়সী একটি মেয়ে এত কিছু করেছেন, তো শিক্ষা বিস্তারে পৃথিবীর বিভিন্ন দেশ, তিনি বলেছেন যে বিশ্বের 6.5 কোটি শিক্ষা বঞ্চিত মেয়েদের প্রতিনিধি আমি, তো বাংলাদেশ
মানে তরুণ সমাজের জন্য একটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত মালালা ইউসুফজাই।
ইমরানের সরকারকে একটু আলোকপাত করবেন যে এই মালালা ইউসুফজাই বাংলাদেশে মানে শিক্ষা বঞ্চিতদের জন্য কিভাবে প্রেরণা হতে পারে বা হচ্ছে।
ধন্যবাদ। আমি প্রথমে মনে করি যে মালালা পাকিস্তানের যে নেতিবাচক চিত্র সারা পৃথিবীর কাছে ছিল, সেই জায়গাতে মালালা তো পাকিস্তানের জন্য একটা সবচেয়ে বড় একটা আশীর্বাদ আমি মনে করি, যে তিনি শুভ চিন্তা এবং ভালো চিন্তা, পাকিস্তান পাকিস্তানে পজিটিভলি কাজ হতে পারে এবং পাকিস্তান থেকে তিনি সেখান থেকে এসে বের হয়ে তিনি সারা বিশ্বব্যাপী যেভাবে শিক্ষা বিস্তার থেকে শুরু করে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যেভাবে একটা অগ্রণী ভূমিকা রেখেছেন, এটা সামগ্রিকভাবে কিন্তু পাকিস্তানের একটা ইতিবাচক চিত্র কিন্তু সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে। সুতরাং তাকে যদি পাকিস্তানের এমনকি তরুণ প্রজন্ম যারা আছে তারা, যেমন আমি দেখলাম টুইটার থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশিরভাগই যারা অগ্রগামী তরুণ চিন্তায় যারা, তারা কিন্তু খুব ইতিবাচক ভাবে নিয়েছে তার ফিরে আসাটাকে, তার এই পাকিস্তানে ফেরাটাকে। সুতরাং আমি মনে করি এটাই তো হওয়া উচিত। মালালাই কিন্তু তাকে কেন্দ্র করে, তাকে ধরে রেখেই পাকিস্তানের একটা ইতিবাচক পরিবর্তন হতে পারে। যে পাকিস্তানকে আমরা জেনেছি যে মানে জঙ্গিবাদ আর শুধুমাত্র সন্ত্রাসের অভয়ারণ্য, সেখান থেকে মালালা ইউসুফজাই একটা আলোক পত্রিকা, সুতরাং সেটা এই আলো কিন্তু সে শুধু পাকিস্তানেই ছড়াবে এমন না, তার এই আলো ইতিমধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমি মনে করি বাংলাদেশেও বিশেষ করে যে নারীরা আপনি জানেন যে নানাভাবে প্রতিবন্ধকতার শিকার হয়, এখনো বাংলাদেশেও নারীদের শিক্ষা নিয়ে কি ধরনের হুমকি দেওয়া হয় সেগুলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি, যে কিভাবে নারীদেরকে ঘরের ভেতরে বন্দি করে রাখবার চেষ্টা করা হয়, কিভাবে নারী শিক্ষা যেখানে আছে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিভাবে হামলা করা হয়, কিভাবে দেখা যাচ্ছে, এমনকি আমাদের যারা গার্মেন্টস শিল্পে যারা কাজ করেন সেই নারীদেরকেও কিভাবে গৃহবন্দী করা যায় তার যে একটা ষড়যন্ত্র, এমনকি সামগ্রিক আমাদের শিক্ষা যে কার্যক্রম সেটার বিরুদ্ধেও যে একটা ষড়যন্ত্র নারী শিক্ষা থেকে শুরু করে, তার জন্য আমি মনে করি যে বাংলাদেশের তরুণদের জন্য এবং এই বাংলাদেশের যে প্রতিবন্ধকতা এর জন্য কিন্তু মালালা ইউসুফজাই একটা একটা আমি মনে করি একটা দিক নির্দেশনা হতে পারে, যে তার যে লড়াই সে কিভাবে এত প্রতিবন্ধকতা যেখানে একটা প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিরা তাকে হন্য হয়ে খুঁজছে, তার উপর হামলা করা হয়েছে, তিনি এত সেদিন চলে যেতে পারতেন, নিহত হতে পারতেন, সেখান থেকে দাঁড়িয়ে আবারও কিভাবে সাহস নিয়ে একজন নারী ঘুরে দাঁড়াতে পারে, কিভাবে আবারও তিনি তার যেখানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেই প্রতিবন্ধকতা দূর করে নারীরা এমনকি যে কোনো শিক্ষার্থীরাই কিভাবে মানে আলোর সন্ধান করতে পারে, তার জন্য তিনি যে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, তিনি যে কাজ করে যাচ্ছেন নানানভাবে সমাজে, এটা আমি মনে করি একটা খুবই একটা মানে ইতিবাচক একটা জিনিস, এবং এটা বাংলাদেশের তরুণদের জন্য বাংলাদেশের যারা প্রতিবন্ধকতা শিকার হচ্ছেন তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হতে পারে, তাদের জন্য একটা রোল মডেল হতে পারে বাংলাদেশের তরুণদের। হ্যাঁ, বাংলাদেশের তরুণদেরও আমি মনে করি বাংলাদেশেও তার যে এই লড়াইটা এটা আমাদের যারা বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হচ্ছেন তাদের সামনে তুলে ধরা দরকার,
তাদের প্রেরণা যোগাবে আর কি।
হ্যাঁ, করা দরকার যে ঘুরে দাঁড়াতে হবে।
নমস্কার,
বলুন দীপক।
আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে যে মালালা ইউসুফ, আমরা দুর্দান্ত একজন যে নারী ছিলেন এবং শিক্ষার্থী ছিলেন, এই তরুণ প্রজন্মকে আমাদের এত প্রতিক্রম করে হামলা শিকার হয়ে তা উনি কোন আমাদের মাঝে, এবং নাগরিক নারী জাগরণের জন্য নারীকে সচেতন করার জন্য শিক্ষা দীক্ষার জন্য উনি তাহলে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে যে নারী যে নির্যাতন যে হচ্ছে, এবং নির্যাতনের পাশাপাশি আমাদের নারীকে এই মালালা ইউসুফের মতো হতে হবে, যেমন আমরা নারী কোনোদিন কোথাও নির্যাতনের শিকার যেন না হয়। আমরা চাই নারী আমাদের আরো এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, এবং কি আমরা চাই বাংলাদেশটা আমাদের বাংলাদেশ এবং কি আরো এগিয়ে যাবে, নারীর যে নারীর যে একটা ক্ষমতা, যে এই ক্ষমতা দেখে যেন আমরা আর কি মালালা ইউসুফের মতো যেন প্রত্যেক মা বোন যেন আমাদের মতো এগিয়ে আসে আর কি এই বাংলাদেশে।
অগ্নিকন্যা বলা যায় মালালা ইউসুফ যায়। এবং দীপক, আপনি যেমন বললেন যে বাংলাদেশে কিন্তু নারীর ক্ষমতায়ন যথেষ্ট হচ্ছে, তবে এখনো অনেক অনেক কাজ বাকি, অনেক ক্ষেত্রেই তারা সমান অধিকার পাচ্ছেন না, অনেক কিছু নির্যাতনের শিকার হচ্ছেন অনেক ক্ষেত্রে ঘরে বাইরে। ডক্টর ইমরান সরকার যেমন একটু আগেই বললেন যে এখনো অনেক কাজ বাকি রয়েছে, এবং সেটার জন্য কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেশের মানুষ নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। সেলিম,
আচ্ছা আমি একটু প্রভাস আমিনের কাছে আসব এই দীপক চক্রবর্তীর প্রশ্ন, এবং ফেসবুকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন, একজন
নামগুলো বললে হয়
সিদ্ধার্থ ভট্টাচার্য, অবশ্যই তিনি রোল মডেল মন্তব্য করেছেন, বলেছেন যে মালালা পাকিস্তানকে আসলে শিক্ষা দিয়ে যাক, নারী শিক্ষা ভীষণ জরুরি, এই কথা বলেছেন। তারপরে পীযূষ বলেছেন এশিয়ান কান্ট্রিগুলোতে ন্যাশনাল বাজেট 5% এডুকেশনে রাখলে ভালো হতো, প্রস্তাব করেছেন। আরেকজন লিখেছেন অন্য একটি কথা যে আমাদের দেশে যদি কেউ নির্বাসিত কোনো নারী থাকে তাকেও দেশে ফিরিয়ে আনা যায় কি না। তারপরে তাপস লিখেছেন মানবিক মালালা, সরকার হালদার লিখেছেন মালালা ইউসুফ জায়ের অবস্থা কতখানি নিরাপদ, আরও অনেক প্রশ্ন আছে, সবগুলো আমি পড়ছি না। প্রভাস আমিন কি একটু আলোকপাত করবেন?
জি, আমি ডক্টর ইমরানের সরকারের কথা শুনছিলাম, উনি বলছিলেন যে পাকিস্তান সন্ত্রাসের অভয়ারণ্য, মালালার পরিস্থিতির কারণে যে খুব পাকিস্তান বদলে গেছে এমনটা আমি মনে করি না। মালালা নিজেই এখন পাকিস্তানের অনেক ঊর্ধ্বে উঠে গেছেন, উনি শুধু আর পাকিস্তানের না, উনি সারা বিশ্বের যেখানে নারীরা তরুণীরা পড়াশোনায় বঞ্চিত বা সুযোগ পাচ্ছে না সেখানে মালালা অনুপ্রাণিত তাদের করবেন। আমি যদি একটু সংক্ষেপে বাংলাদেশের পরিস্থিতিটা বলি তাহলে আমার একদম ব্যক্তিগতভাবে মিশ্র প্রতিক্রিয়া হয়। আমি যখন দেখি যে গ্রামের একটি মেয়ে ঘোর মানে ঘোড়া চালান মানে ঘোর সাওয়ারের ইয়ে করেন, গ্রামের মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, অনেক দূরের পথ হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, ভালো রেজাল্ট করছে, ছেলেদের সাথে পাল্লা দিয়ে ভালো রেজাল্ট করছে। আমি খুব অনুপ্রাণিত হই, খুব অনুপ্রাণিত হই। আমি জানি যে এদেরকে আটকে রাখা যাবে না, কিন্তু আবার যখন দেখি যে আমাদের একটা বড় বড় হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন বাংলাদেশে, তার আমির যখন উনি মানে প্রকাশ্যে ওয়াজ মাহফিল করে বলেন যে বাংলাদেশে নারীদের ক্লাস 4-5 এর বেশি পড়ার দরকার নাই, শুধু স্বামীদের টাকা পয়সার হিসেব রাখার মতো যথেষ্ট পড়লেই হবে, এর বেশি পড়ার দরকার নেই, তখন আমি বুঝি যে আমাদের সংগ্রামটা আসলে আরো অনেক বেশি। এই যে মানে এই হেফাজতে ইসলাম যারা ইসলামকে হেফাজত করার নামে বাংলাদেশের নারীদের আটকে রাখতে চাচ্ছে, তাদের প্রগতিকে আটকে রাখতে চাচ্ছে, ফলে আমাদের লড়াইটা অনেক বেশি। আমি মনে করি যে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের মূল জায়গাটা আসলে শিক্ষা, যেটা আমাদেরকে মালালা শিখিয়েছেন, যে মালালা শুধু পড়াশোনা করতে চেয়েছিল, এই তো, আর তো তার খুব বেশি চাওয়া ছিল না, তো শুধু পড়াশোনা করতে চেয়েছিল। সে বুঝতে পেরেছিল যে নারীর ক্ষমতায়নের মূল জায়গা উৎসটা হলো শিক্ষা, সেই শিক্ষাটা সবাইকে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশে অনেক অগ্রগতি হচ্ছে, অনেক অগ্রগতি হচ্ছে, তবে পিছন থেকে টেনে ধরারও অনেক রাস্তা। যেমন আমি দুই দিন আগের কথা বলতে পারি, গত সপ্তাহে মোশাররফ করিম নামে একজন অভিনেতা, উনি একটা টিভি শোতে বলেছিলেন যে ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী, এমন যে প্রচারণা করা হয় এটার বিরুদ্ধে উনি বলেছিলেন যে তাহলে 7 বছর বয়সী একটা মানুষ, একটা মেয়ে ধর্ষিত হবে কেন, বোরখা পরা নারী ধর্ষিত হবে কেন, এইটুকু বলার অপরাধে তাকে নাস্তিক বলে তার বাড়ি ঘরে হামলা চালিয়ে তাকে রীতিমতো পরে উনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। উনি যেটা বলেছেন খুবই সত্যি কথা বলেছেন, খুবই সত্যি কথা বলেছেন, কিন্তু সেই সত্যিতে উনি থাকতে পারেননি। ফলে আমি যে মিশ্র অনুভূতির কথা বলছিলাম, বাংলাদেশের অগ্রগতিতে আমি খুবই আনন্দিত, নারীদের এই যে স্কুলে যাওয়া, পড়াশোনা করা, ছেলেদের সাথে পাল্লা দিয়ে ভালো রেজাল্ট করা, সব দেখে আমি সাংঘাতিক অনুপ্রাণিত, কিন্তু তারপরে কখনো কখনো দেখি আমাদেরই একটা অংশ নারীদেরকে আটকে রাখতে চায়। যেই যেই বিপদটা মালালা পড়েছিল সেই রকমের অতটা বিপজ্জনক হয়তো বাংলাদেশ না, কিন্তু তাদেরকে, নারীদেরকে, মেয়েদেরকে আটকে রাখার একটা প্রবণতা আমাদের মধ্যেও কারো কারো মধ্যে আছে। সেই লড়াইটা মালালাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে।
আসলে সেটাই, যে কাজ এখনো করার অনেক বাকি আছে, এবং সংবাদ মাধ্যমের ভূমিকাও কিন্তু বিরাট।
এর সঙ্গে সংশ্লিষ্ট একটি মালালার ছোট্ট একটি বক্তব্য আমি শোনাতে চাই, কারণ শিক্ষা বিস্তারে ইতিমধ্যে গত কয়েক বছরে তিনি সারা বিশ্বের বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্মে যে বক্তৃতা দিয়েছেন সেই সব বক্তৃতার ছোট্ট একটি অংশ, যেখানে তিনি খুব ছোট্ট করে বলেছেন একটি কথা যেটা মানুষকে, বিশেষ করে শিক্ষা বঞ্চিত যারা, তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। আমি শোনাই
শ্রোতাদের। কোথায় বলেছিল? গুরুত্ব কতখানি মালালার জীবনে, আর শিক্ষাকে তিনি কিভাবে বিস্তার করতে চান সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান শিক্ষার আলো, সেটা তার এই বলিষ্ঠ উক্তি থেকেই প্রমাণ করে আর কি, প্রমাণিত হয়।
মাসকাওয়াত হাসানের কাছে আমি একটু জানতে চাচ্ছি, একজন শ্রোতা লাইনে আছে, তার কথা আগে শুনে আসি।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
জি, ওয়া আলাইকুম আসসালাম।
জি, আমি আবু সাইদ বলছি, কেশবপুর যশোর থেকে।
বলুন।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি এই প্রসঙ্গে আমার একটা মতামত বা প্রশ্ন আকারে বলতে চাই, যে মালালা ইউসুফজাইয়ের কথা আমরা শুনেছি এবং তার বক্তব্য থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তিনি শিশুদের সাথে থাকতে চান এবং শিশু শিক্ষা নিয়ে উনি কাজ করে সামনে এগিয়ে যেতে চান। এর মধ্যে আমরা বিভিন্ন প্রতিবেদন করেছি। আমার প্রশ্ন মতামত আকারে বলছি এটা, যে তার আদর্শগত যে উদাহরণটা, এটা সারা বিশ্বের শিশুদের মাঝে ছড়ানোর কোনো সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা আছে কিনা, আমরা কি জানতে পারি এটা সম্পর্কে?
সেটা সম্পর্কে আমি আলোচনা
করতে চাই। সারা বিশ্বে তো তার আদর্শ অলরেডি ছড়িয়ে পড়েছে, তিনি যখন
মালালা নিজেও কিন্তু
হ্যাঁ সেটা তো অনুসরণ করছে, কারণ
নানাভাবে এবং ছড়িয়েছে অলরেডি।
হ্যাঁ, কারণ মালালা বারবারই যেখানেই যাচ্ছেন সেখানে এই শিক্ষার যে আলোক, শিক্ষার যে সুযোগ,
সেগুলো বাংলাদেশে আমরা একটু আমাদের এই যে বাংলাদেশে এশিয়ায় মহাদেশে আমাদের বাংলাদেশ, সেক্ষেত্রেও আমি কি কি ধরনের পদক্ষেপ
নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে, অনেকে স্কুলে প্রচারণা চালাচ্ছে যে ব্যান মালালা,
সেটা কোন একটি প্রতিষ্ঠান বা সংগঠনের
উদ্যোগে, এটা কি খুব ব্যাপক নাকি একটু মানে কি কোন
কি ধরনের
আপনি কি একটু বলবেন?
প্রাথমিক অবস্থায় যখন মালালা পাকিস্তানে পৌঁছেছেন এটা সবাই জানতে পেরেছে, ওই মুহূর্তে কিন্তু পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কট্টর ইসলামপন্থী যে গ্রুপ তাদের লোকেরা এসে এ ধরনের একটি প্রচারণা চালানোর চেষ্টা করে এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এরকম চেষ্টা চলেছিল, পরে এগুলো বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের প্রতিরোধের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে যে তরুণরা, এ যুগের তরুণরা তারাই এটাকে প্রতিরোধ করেছে এবং আমরা মিডিয়াতেও লক্ষ্য করেছি, সেখানে বলা হয়েছে যে এর আগে পাকিস্তানে নোবেল পুরস্কার প্রাপ্ত আব্দুস সালাম তাকে একজন কাদিয়ানি বলে অসম্মান করা হয়েছে। পাকিস্তানের মতো একটি দেশ যার পুরো বিশ্বেই দুর্নাম রয়েছে, সুনামের কোনো বিষয় নেই, সেখানে আব্দুল সালামের মতো একজন ব্যক্তিত্ব যে পাকিস্তানের প্রতীক হয়ে উঠেছিলেন গোটা বিশ্বে, তাকে অপমানিত করা হয়েছিল। মালালের ক্ষেত্রে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এই বিষয়টি মিডিয়ায় বারবার প্রচারিত হয়েছে, সোশ্যাল মিডিয়া দেখা গেছে এবং পাকিস্তানের যে কর্তৃপক্ষ তারাও, যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি মালালা ইউসুফজাইকে নিজে বলেছেন এবং তার সবার সামনে বক্তৃতায় বলেছেন যে মালালা তুমি পাকিস্তানের মেয়ে, তোমার নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের। সুতরাং যেটা দেখা যাচ্ছে যে সামাজিক প্রতিরোধ এবং এখানে সরকারি প্রচেষ্টাও ছিল, যেহেতু পাকিস্তানের এই মুহূর্তে গোটা বিশ্বের ইমেজ খুব খারাপ এবং মালালা নিঃসন্দেহে একটি ইতিবাচক প্রতীক হিসেবে উদ্ভাসিত হয়েছে গোটা পৃথিবীতে, তাই এই প্রতীকটিকে পাকিস্তান সংরক্ষণ করতে চাচ্ছে বলেই অবস্থা দৃষ্টি মনে হয়েছে।
হ্যাঁ, ফেসবুকে অনেক মন্তব্য আছে, তার কয়েকজনের আমি একটু নামগুলো পড়ে নিতে চাই। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখছেন যে এখন অনেক কাজ বাকি বাংলাদেশে। মোহাম্মদ কাদের, তিনি শুনছেন, ভালো লাগছে আলোচনা। শঙ্কর হালদার, তিনিও লিখেছেন, শিক্ষা আনে চেতনা, শিক্ষা আনে মুক্তি। ফয়সাল আহমেদ শ্রীপন, তিনি শুনছেন। আর সিদ্ধার্থ ভট্টাচার্য আবারও লিখেছেন যে আমি শুনছি, আপনাদের সাথে আছি। তো সেলিম,
আচ্ছা আমি একটু একটা বিষয় ওঠাতে চাচ্ছি, যেটি সেটি হলো যে মালালা ইউসুফজাই 2012 সালে হামলার, তালেবান হামলার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এবং তারপর বিশ্বে মানে সরগোল উঠে পড়ে, কিন্তু মালালা ইউসুফজাই আরও আগে থেকে পরিচিতি পেয়েছিলেন। কিভাবে? সেটি হচ্ছে তিনি প্রকাশিত হয়েছিল, যার কারণে তিনি জঙ্গিদের অ্যাটেনশনে এসেছিলেন এবং তার উপরে হামলা হয়েছিল। তার মানে হচ্ছে যে মালালা ইউসুফজাইয়ের একেবারে ছোটবেলা থেকে যখন শিক্ষার প্রতি অনুরাগ তার কিন্তু ছোটবেলা থেকে,
যখন লেখালেখির প্রতি তার আগ্রহটা আমরা দেখেছি আসলে ফলাফল।
জি, তো আমি ইমরান, এই সরকার একটু বলবেন যে এরকম মালালা ইউসুফজাই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আনাচে কানাচে আছে, যারা উঠে আসতে পারছে না, মালালায়ের মতো অ্যাটেনশন পাচ্ছে না, যার কারণে এদের এই মেধাগুলো আসছে না, এগুলো কিভাবে বিকশিত করা সম্ভব?
আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি, যে এটি তুলে আনাটা, মালালা যেমন এই নির্যাতিত নিপীড়িত বা যারা বাধাগ্রস্ত হচ্ছে বা বঞ্চিত এই নারী বা তরুণ তাদের যে প্রতীকে পরিণত হয়েছেন, আমি মনে করি একইভাবে সারা বিশ্বব্যাপী যারা এভাবে বাধাগ্রস্ত হচ্ছেন তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে আমাদের সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে আসলে সেটা কিন্তু সারা পৃথিবীতে আলো ছড়ানোর কাজে কিভাবে ব্যবহৃত হতে পারে, কিভাবে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে পারে সেটার উদাহরণ কিন্তু আমরা মালালার কাছ থেকেই পেয়েছি। আমি সাম্প্রতিক সময়ের আপনি একটি কথা বলতে চাই, একদম ছোট্ট একটি বিষয়, কিন্তু এই যে একটা ঘটনা, এটাও কিন্তু আমাদের জানা উচিত। বাংলাদেশে আপনি জানেন যে কিছুদিন আগেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি ফুটবল প্রতিযোগিতা হয়েছে মেয়েদের সারা বাংলাদেশব্যাপী, মানে প্রায় 1,22,000 স্কুল সেটিতে অংশগ্রহণ করেছে। সেরকম একটি স্কুল কুড়িগ্রামের ভুরুঙ্গামারি অঞ্চলের একটি বাঁশজানী প্রাথমিক বিদ্যালয়ে একটি স্কুল, যেটি সেই ইউনিয়নে প্রথমে চ্যাম্পিয়ন হয়, তারপর সেটি সেই উপজেলার ভেতরে চ্যাম্পিয়ন হয়, এরপর কুড়িগ্রাম রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ হয়ে সারা বাংলাদেশে তৃতীয় হয়েছে। একটি মেয়ে স্বরলিপি, সে সারা বাংলাদেশের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছে। আমি এটি বলার কারণটি আমি এখন বলছি যে এই মেয়েরা যখন কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ফুটবল খেলছিল, ঠিক একই সময়ে সেখানে এই যে মালালাকে যারা বাধাগ্রস্ত করেছিল সেই জঙ্গিবাদী গোষ্ঠীদেরই আরেকটি রূপ যারা বাংলাদেশে রয়েছে, তারা কিন্তু সেখানে মিছিল করেছে, সেখানে মিছিল করেছে যে মেয়েরা ফুটবল খেলতে পারবে না, মেয়েদের ফুটবল খেলা যাবে না। এই বাধাকে উপেক্ষা করে সেই প্রাথমিক বিদ্যালয়ের পড়া মেয়েগুলি কিন্তু সেখানে ফুটবল খেলেছে, তারা ফুটবল খেলে সারা বাংলাদেশের মধ্যে তারা তৃতীয় হয়েছে। সুতরাং এই যে একটি খুবই ক্ষুদ্র একটি বিষয়, আমি মনে করি এটিও কিন্তু সারা বাংলাদেশের জন্য
ক্ষুদ্র নয়,
একটা
আচ্ছা এখন আমি আসছি প্রভাস আমিনের কাছে আপা, কারণ ডক্টর ইমরানী সরকার যে বিষয়টি উত্থাপন করলেন এই বিষয়টি মানুষের সামনে আনার দায়িত্ব হলো প্রভাস আমিনের, আপনি কি কি মনে করেন?
নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আপনি যেটা বলছেন, আমি ডক্টর ইমরানী সরকারের কথা শুনছিলাম এবং আমি ইমরানী সরকারের সাথে 100% একমত যে বাংলাদেশের এই মেয়েদেরকে কেউ আটকে রাখতে পারবে না। তারা আসলে মুক্তির স্বাদটা কোথায় তারা জেনে গেছে, আপনি কোনোভাবে আটকে রাখতে পারবেন না। আপনি যদি গণমাধ্যমের দায়িত্বের কথা বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের গণমাধ্যম এই পিছিয়ে পড়া মেয়ে যারা অজপার আগায় বসে প্রত্যন্ত অঞ্চলে বসে এই মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই করে ফাইট করে এগিয়ে যাচ্ছে, তাদের এই সংগ্রামের কথা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে উঠে আসছে। আপনি একটু ফলো করলে দেখবেন ময়মনসিং এর একটা জায়গা কলসিন্দুরের মেয়েরা সারা বাংলাদেশে তারকা হয়ে গেছে মিডিয়ার কল্যাণে। বাংলাদেশের আমি একটি ঘোষ শহরের কথা বলছিলাম, একটি মেয়ে পাঁচটা একটি মেয়ে, আমি কয়েকদিন আগে গত 8ই মার্চ আমাদের নারী দিবসের অনুষ্ঠানে এটিএন নিউজের অফিসে এসেছিল, সে বাচ্চা একটি মেয়ে 7 বা 8 পড়ে, সে এলাকায় বিখ্যাত কি কারণে ঘোড়সওয়ার, দুরন্ত ঘোড়সওয়ার, মানে দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে এই মেয়ে মানে ঘোড়া চালায় এটাই তার শখ। তো ফলে আমি গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম এই সংগ্রাম তুলে আনছে এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই মেয়েদেরকে আটকে রাখার সাধ্য কোনো মৌলবাদীর নেই, কেউ ধর্মের কথা বলে অবগুণ্ঠনের কথা বলে আটকে রাখার কথা বলে কোনোভাবে এদেরকে আটকে রাখতে পারবে না। এরা মানে আসল যে শক্তিটা সেই শক্তির দেখা তারা পেয়ে গেছে, তারা জানে তাদেরকে পড়াশোনা করতে হবে, তাদেরকে খেলাধুলা করতে হবে, সবকিছু তো এগিয়ে যেতে হবে যে কোনো ভাবে। যেমন কয়েকদিন আগে একটি মেয়ে বাংলাদেশের একটি মেয়ে মাবিয়া, সে ভারতে একটা টুর্নামেন্টে গিয়ে পদক পেয়েছিল, সে যখন নাকি ওই ভিক্টোরি স্ট্যান্ডে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সে যখন নাকি আবেগে কেঁদে ফেলেছিল, সেই আবেগ কিন্তু সারা বাংলাদেশে সঞ্চারিত হয়েছিল, সবাই মাবিয়াকে দেখে অনুপ্রাণিত হয়েছে। একটা মেয়ে এতটা দেশপ্রেম ধারণ করে কিভাবে, ফলে আমি আপনাকে বলতে পারি বাংলাদেশের মেয়েদের যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আটকে রাখার ক্ষমতা কারণেই গণমাধ্যম অবশ্যই তাদের এই লড়াইয়ে পাশে থাকবে, পাশে আছে,
শিক্ষা সম্পর্কে বাংলাদেশ ভারত পাকিস্তানই নয় সারা বিশ্বের নারীরা যে কতটুকু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সংবাদ মাধ্যমের ভূমিকা কি হতে পারে, মালালার জীবনটা কি আদর্শ তুলে ধরতে পারে, সেই নিয়ে আমাদের আলোচনা। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদিও অনুষ্ঠানে খুব একটা বেশি সময় নেই, তবুও যোগাযোগ করতে পারেন টেলিফোনে 2026193062।
আমাদের সঙ্গে আপনার একজন যোগ দিয়েছেন ডালিম কুমার বাংলাদেশ থেকে। হ্যালো
হ্যালো
হ্যালো,
বলুন আপনি কোথা থেকে বলছেন?
হ্যালো, আমি পঞ্চগড় থেকে বলছিলাম, ডালিম কুমার বলছিলাম।
ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, বলুন কি বলছেন আপনি?
হ্যাঁ, আজকের যে বিষয়টা যে মালালা ইউসুফজাই তরুণ প্রজন্মের জন্য যে অহংকার বা একটা অন্যতম প্রতীক স্বরূপ বলা যায়, তরুণ প্রজন্ম বলতেই যে একটা যে অহংকার বলতে অহংকারের যে একটা প্রতীক সেটা কিন্তু মালালা সুজাই শত বাধা বিপত্তির ফলেও কিন্তু সে আজকে একটা ভালো অবস্থানে চলে গেছে। তাকে আমরা অনুসরণ করতে পারতেছি, তার তাকে সামনে রেখে আমরা পরবর্তী যেগুলো কর্মসূচি গ্রহণ করতেছি, আমরা তরুণ প্রজন্মের উদ্যোগ শিখেছি। আমার প্রশ্ন হলো আজকে বিশ্লেষকদের কাছে ছোট্ট করে প্রশ্নটা হলো যে এখনো কি মালালার মতো আমাদের আইকন গুলা, তরুণ প্রজন্মের আইকন গুলা এখনো কি মানে কোন পরিবেশ পায় তাদের আইকন হিসেবে, মানে আইকনিটি দেখানোর জন্য বা আইকন হিসেবে এখনো প্রতিষ্ঠিত হওয়ার জন্য?
এটা কি আপনি শুধু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছেন প্রশ্নটি?
না, গোটা পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়,
একজনের
জীবন আদর্শ হয়ে ওঠে, তারা এগিয়ে আসেন এবং তারা প্রতীক হয়ে ওঠেন। ডক্টর ইমরান এইচ সরকার,
ধন্যবাদ। এটা এই প্রতিকূলতা কে উপেক্ষা করেই কিন্তু তরুণদের এগিয়ে যেতে হবে, এবং এই উপেক্ষা যারা করতে পারে তারাই কিন্তু তরুণদের নেতৃত্ব দিতে পারে, তাদেরকে সারা পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ রাখে, তাদেরকে অনুসরণ করে। সুতরাং মালালা কিন্তু সেই কাজটি করেছেন। মালালা যদি বাধাগ্রস্ত হয়ে সেখানেই থেমে যেতেন তাহলে কিন্তু আজ আমরা মালালাকে হয়তো চিনতাম না কেউই, কিন্তু মালালা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। সে তার যে লড়াই সংগ্রামের কথা সেটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবার চেষ্টা করেছে, মানুষ বা তরুণদেরকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করেছে কিভাবে এই ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়ে একজন মানুষ ঘুরে দাঁড়াতে পারে, সেই মানে বিষয়টি কিন্তু মালালা দেখিয়েছে। সুতরাং আমি মনে করি যে সারা বিশ্বব্যাপী এই প্রতিকূলতা যেমন আছে, বাধা আছে, আবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ইতিহাসও আছে, আমাদেরকে এই অনুসরণীয়, এই যে যারা ঘুরে দাঁড়াচ্ছেন, যারা সাহস নিয়ে রুখে দাঁড়াচ্ছেন সকল বাধা সকল প্রতিকূলতাকে, তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং আমাদেরকেও সকল বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।
আচ্ছা, ইতিমধ্যে
মালালা পাকিস্তানের কিন্তু একটা খুবই অজপর আগে, মানে একদম পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে সে লড়াইটা করেছে, ফলে বিশ্বের কোথায় একটা লড়াই করবে সেটা কিন্তু আসলে কোন সীমানা নেই, সেটা পাকিস্তানে হতে পারে, আফগানিস্তান হতে পারে, বাংলাদেশে হতে পারে, আফ্রিকা হতে পারে, যে কোনো জায়গায় মানুষের লড়াইটা আপনার জারি রাখতে হবে সব জায়গায়। ফলে মানে পাকিস্তানের সোয়াত উপত্যকার মতো একটা খুবই প্রত্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় মালালার বিচ্ছে লড়াইটা করেছে, তাতে কিন্তু লড়াইটার কোনো কমতি হয়নি, সেই লড়াই সেই আগুন কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে, ফলে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে মানুষ লড়াইটা চালিয়ে যেতে পারে এবং সেই লড়াইটা আসলে চালিয়ে যেতে হবে।
আর এই গত এক দশকের মধ্যে তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যত লড়াই সংগ্রাম আন্দোলনের ইতিহাস দেখছি, দেখছি যে তরুণ প্রজন্মই কিন্তু এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে। তিউনিশিয়ায় যে আরব বসন্ত শুরু হয়েছিল 2011 সালে, সেটার পথ ধরে কিন্তু আরবের বিভিন্ন স্থানে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে, এই আন্দোলন এখন বিশ্বের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়েছে,
ভিন্ন আকারে ছড়াচ্ছে, ভিন্ন ছবি আমরা দেখছি। তো মালালা ইউসুফজাইয়ের এই যে শিক্ষার জন্য যে তার নিজের অনুরাগ, সেখান থেকে যে তার সেই রোজনামচা থেকে শুরু হয়েছিল, তখন বোধহয় সেই ছোট্ট কিশোরী কখনো ভাবতেও পারেনি যে তার জীবন এইভাবে সারা বিশ্বের জন্য আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাবেন তিনি এবং একটা আদর্শ হয়ে উঠবে, অনুপ্রেরণা যোগাবে।
এরপরে আমার মনে হয় মাসকাওয়াত আহসানকে একটু অনুরোধ করবো বলার জন্য। তিনি একজনের আর্টিকেলে লিখেছেন, তিনি পাকিস্তানের সোয়াত উপত্যকা মিনগর থাকেন, শহরে তালেবান ফতোয়ার জন্য স্কুলে যেতে পারবে কিনা সে বিষয় নিয়ে তার আশঙ্কার কথা বারবার ফুটে ওঠে। তিনি রোজনামচা যেটা কথা বললেন সেখানে তিনি বলেছেন, রেডিওর মাধ্যমে বা পরিবারের বড়দের কাছ থেকে বাইরের পরিস্থিতি জানতে পারে, তখন তিনি গুলমাকাই নামে রোজনামচা লিখতেন, নিজের কাছেই জানতে চাইতো কেন ওর ভাই স্কুলে যেতে পারে আর ও পারে না, গোলাগুলির শব্দে রাতে ঘুম হতো না, দুঃস্বপ্নের কথা বাবাকে বলতো। এরপরে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তার ডায়েরি প্রকাশিত হয় এবং তারপর থেকেই গুলমাকায় আস্তে আস্তে মালালা হিসেবে পরিচিতি পান। এরপরের ঘটনা আমরা সবাই জানি। মাসকাওয়াত আহসানকে আরো কিছু যোগ করবেন এর সঙ্গে?
আমি আসলে মালালার জীবনী থেকে কিছু আর যোগ না করে তার এই সফরের সময়ে নারী নেতৃত্বের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল, সেখানে তার কথা একটু বলতে চাই যে পাকিস্তানে এই মৌলবাদীদের রক্তচক্ষুর সামনে নারী অত্যন্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করেন, তো সেরকম কয়েকজন মানুষ মালালার সঙ্গে যখন একটি বৈঠকে মিলিত হয়েছেন সেখান থেকে ফিরে এসে তারা তাদের অনুভূতির কথা জানিয়েছেন যে তারা এই বাধার মধ্যে পড়ে ক্রমশ নৈরাশ্যের মধ্যে চলে যাচ্ছিলেন, কিন্তু মালালাকে দেখে, মালালা তাদের চেয়ে বয়সে ছোট হোক বা বড় হোক, মালালাকে দেখে তাদের মনে হয়েছে যে একটা মেয়ে যদি এত ঝুঁকি নিতে পারে জীবনের এবং তারপরে আবারও ঝুঁকি নিয়ে সে তার মাতৃভূমিতে ফিরে আসার সাহস দেখাতে পারে, তাহলে কেন তারা তাদের এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন না? এটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে।
বাহ, মালালাকে নিয়ে আমি আগেই বলেছি আপা যে মালালাকে নিয়ে সিনেমা প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে, ডেভিড গুগেনহ্যাম নামে একজন যে হি নেমড মি মালালা এই রকম একটি চলচ্চিত্র করেছিলেন যাতে মালালার জীবনের বিভিন্ন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। কিন্তু আমি সেই গুগেনহ্যামের একটি বক্তব্য মালালা সম্পর্কে, আমার কাছে এখন সাউন্ড নাই কিন্তু কোটেশনটা আমি বলতে পারি, বলেছিলেন যে মালালাই নামের যে মেয়েটির নামে তার নাম রাখা হয়েছে, যে মেয়েটি তার বিশ্বাসে অটল থেকে কথা বলতো সেই ছিল তার প্রেরণার উৎস, ব্রিটিশ সেনাদের পরাস্ত করতে সে আফগান সেনাদের সহায়তা করেছিল। মালালার নাম কিন্তু মাইওয়ান্ড মালালাই নামে একজনের নাম থেকে তার বাবা রেখেছিল এবং সেই মালালাই এখন ব্রিটিশ, এখনও সে ব্রিটেনে বসবাস করছে কিন্তু সে বিখ্যাত হয়েছে এই আদর্শ, তার মনের ভিতরে যে আদর্শ ছিল সে আদর্শকে ধারণ করে, এই জন্য মালালা হতে পারে আমাদের এই প্রজন্মের, নতুন প্রজন্মের প্রত্যেকটা, হ্যাঁ প্রত্যেকটা তরুণ তরুণীর জন্য আদর্শ,
সারা বিশ্বে। এটা কোনো একটি দেশ একটি গ্রাম নয়, পৃথিবীর সীমানা ছাড়িয়ে মানে দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে, চমৎকার একটি নাম, নামের যথার্থতা আছে। অনেকেই বাবা মা অনেক স্নেহভরের নাম রাখেন, পরবর্তীতে অনেকেই সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন, কিন্তু সত্যি কথা।
ও আরেকটি ছোট্ট কোটেশন আমার মনে পড়েছে গুগেনহ্যামের মালালা সম্পর্কে,
গুগেনহ্যামের, হ্যাঁ,
তিনি বলেছেন যে তার কাছ থেকে গোটা বিশ্বের অনেক কিছু শেখার রয়েছে, মালালা স্কুলের বাসে গুলি খেয়েছিল বলে নয়, শিক্ষা দূত হবার কারণেও নয়, মূল কারণ অত্যন্ত গভীর একটি হৃদয়, অপার্থিব ব্যক্তিত্ব এবং আমি মনে করি তার রয়েছে শক্তিশালী বক্তব্য যা অসহায় ও দুর্বলদের জন্য দারুণ সহায়ক। একটু আগে মাসকাও যেমন বললেন যে পাকিস্তানে আসার কারণে যারা মানে নিরাশ হয়েছিল, যেসব নারী নেতা, তারা সাহস ফিরে পেয়েছেন, শক্তি ফিরে পেয়েছেন, তো আমরা একটু আগে মালালার যে বক্তব্য শুনেছি যে একটি বই, একটি কলম, একটি শিক্ষক এবং একটি শিশু এই পৃথিবীর
নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন ডক্টর ইমরান এইচ সরকার।
আমি মনে করি মালালা যে লড়াই এটা কোন সীমানা দিয়ে আবদ্ধ করবার কোন সুযোগ নেই, তার একই লড়াই সারা বিশ্বব্যাপী আমরা করছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে আমরা এই লড়াই করছি অন্যায্যতার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে এবং একটা অশুভ শক্তির বিরুদ্ধে, সুতরাং এই লড়াই জারি রাখতে হবে, যে যেখানে আছি সেখান থেকে লড়াই করতে হবে।
ধন্যবাদ
প্রভাস আমিন।
আমি যেটা বলতে চাই যে মেয়েদেরকে, নারীদেরকে আপনি বাইরে রেখে কোন উন্নয়ন, উন্নয়ন বলেন যাই বলেন, অগ্রগতি বলেন, ন্যায্যতার কথা বলেন যাই বলেন, একটা মানে বাংলাদেশ বলেন বা বিশ্বের যে কোনো জায়গায় মানে অর্ধেকের মতো জনশক্তিকে আপনি বাইরে রেখে কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে নারী শিক্ষার জন্য যে আমাদের সংগ্রাম সেটা চালিয়ে যেতে হবে, সেখানে আপনি যদি তাদেরকে পোশাকের অবগুণ্ঠনে আটকে রাখতে চান, যেমন সৌদি আরবে কিন্তু কয়েকদিন আগে একজন ধর্মীয় নেতা বলেছেন যে সৌদি আরবের নারীদেরকে আর আবায়া মানে বোরখার মতো যেটা সেটা পরা বাধ্যতামূলক নয়, কেউ যদি পড়তে চায় ভালো,
তার মানে দিন পাল্টে যাচ্ছে,
ফলে সেই রকম জায়গায় আপনি কোনোভাবে নারীদের জন্য আটকে রাখা না যায়, সবাই মিলে সেই লড়াইটা চালিয়ে যেতে হবে।
মাসকাওয়াত আসান।
এই যে মালালা যেমন আনা ফ্রাঙ্কের ডায়েরির মতো করে ডায়েরি লিখত, এরকম বেদনার ডায়েরি হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে অন্যত দেশগুলোতে বা উন্নয়নশীল দেশগুলোতে অনেক তরুণী অনেক কিশোরী লেখে, তো হয়তো বা আমাদের সবার দায়িত্ব হচ্ছে সেই যে হারিয়ে থাকা মালালারা তাদের স্বপ্নের কথাগুলোর খোঁজ করা
এবং
তাকে উৎসাহিত করা,
আর আমাদের সেটা তুলে ধরা। মালালার একটি বক্তব্য দিয়ে আমরা শেষ করব আমাদের আজকে।
মালালার বক্তব্য আসলে আমি মালালার আছে সাউন্ড বাইট, ওকে।
আর যখন আজ দেখতে নিউ তো বহুত খুশ হই, মে জ্যাদা রোতি নি হো বস আজ পতা নি ক্যুনকি মে অভি 20 সাল কি হু লেকিন জিন্দগি মে বহুত কুছ দেখা, ফ্রম গ্রোইং আপ ইন সোয়াত ভ্যালি ইতনা খুবসুরত এলাকা থা, টু দেন সিং এক্সট্রিমিজম এন্ড টেরোরিজম ইন 2007 এন্ড টিল 2009 এন্ড দেন seeing how many difficulties women and girls face in our society and how we can find against those challenges.
চমৎকার কথাগুলো আবেগ ভরে মালালা বললেন যে কত কিছু দেখেছেন তার এই 20 বছর বয়স
এবং শেষ বক্তব্য হচ্ছে চলুন আমরা বই খাতা পেন্সিল হাতে তুলে নেই, এগুলোই আমাদের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র,
শিক্ষাই শক্তি, তার জীবনকে আরো মানে অনুপ্রাণিত করেছে, সমৃদ্ধ করেছে। তো সবার জীবনের সমৃদ্ধি, শান্তি এবং শিক্ষায় আরো উন্নত হবে সবাই, সব সমাজ, সেই আশা নিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। সেলিম,
ডক্টর ইমরানী সরকার, মাসকাওয়াত আহসান এবং প্রভা শামীন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
আজকের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।